তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শান ও মান আলা হযরতে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله, الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. আলা হযরত ট্রান্সমিশনে উপস্থিত হয়েছি অনুষ্ঠান আলা হযরতের গুণাবলী নিয়ে। যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। অনুষ্ঠানে মূল পর্বে যাওয়ার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত আমরা করে নিব, দুরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করব। ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। ভালো ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। এজন্য আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটি ভালো কাজের শুরুতে ভালো ভালো কিছু নিয়ত করে নিয়ে। যেহেতু মাদানী চ্যানেল দেখে একটা ভালো কাজ, বয়ান শ্রবণ করা ভালো কাজ, এর পূর্বে যদি আমরা ভালো ভালো নিয়ত করি তাহলে এই নিয়তগুলো আমাদের সওয়াবের মাত্রা বাড়িয়ে দিবে। আমরা নিয়ত করি আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবো ইনশাআল্লাহ তাআলা। ইলমে দীন শেখার জন্য, নিজে শেখার জন্য, আমল করার উদ্দেশ্যে আমরা বয়ান করবো এবং শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। অন্যের নিকট পৌঁছে সওয়াবের ভাগিদার হব। বুজুর্গানে কিরামের আলোচনা রহমত পাওয়ার মাধ্যম, যেহেতু ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত পরায়ণ স্বামী রিসালাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই অনেকবার আল্লাহর ওলি ছিলেন, আশিক রসুল ছিলেন, আল্লাহ পাকের খাস বান্দা ছিলেন, তারা আলোচনা নিঃসন্দেহে রহমত প্রাপ্তির একটা মাধ্যম আমরা আশা করতেই পারি। এবং যখন সল্লু আলাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরুশ্বরি পাঠ করব, কেন দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমআতুল মোবারকার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে।
সুবহানাল্লাহ।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের আমরা ইমাম আহলে সুন্নাতের একটি গুণ নিয়ে আলোচনা করব, তার জীবনের একটি পাঠ নিয়ে আলোচনা করব। আমরা বিগত পর্বগুলোতে এক একটা পাঠ নিয়ে আলোচনা করেছি, গুণাবলী নিয়ে আলোচনা করেছি। আসুন আজকের শুরুতে যাব, মনার ভাই সাথে রয়েছেন, তো আজকের কোন বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব মনার ভাই থেকেই শ্রবণ করি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলা হযরত ইমামে আহলে সুন্নাত মৌলানা শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ তাআলা, এই মহান ওলি কামিলের যে অসাধারণ স্মৃতিশক্তি ছিল, সেই অসাধারণ স্মৃতিশক্তির বিষয়ে আমরা কিছু আলোকপাত করব
মাশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আসলেই ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত পরায়ণ স্বামী রিসালাত ইমাম ইশক ও মুহাব্বত আলা হযরত ইমাম আহমদ রেজা খান আলিহি রহমতুর রহমান, এর প্রখর স্মরণশক্তি ছিল, এটা কিন্তু অন্যতম একটি গুণ, সবার মাঝে এটা থাকে না। একটা যে পাওয়ার, সুপার পাওয়ার, তো ওনার মধ্যে এমন একটা সুপার পাওয়ার ছিল আর এমন স্মৃতিশক্তি ছিল যা শুনলে অবাক না হয়ে পারা যায় না। আল্লাহ পাক আমাদের সাদাকা নসিব করুন, কেননা স্মৃতিশক্তি এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। যারা কিছু শুনলো পরক্ষণে ভুলে গেল, তখন আপনার নিজের জিন্দগি অতিবাহিত করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায়, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন। শুনলো আচ্ছা করে দিব নে, পরক্ষণে কী হয়ে গেল, ভুলে গেল, আর করা হয়নি। তো সেজন্য এই শ্রবণ শক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের জবাবদিহি করতে হবে, যে শ্রবণ শক্তিগুলো, স্মরণ শক্তিগুলো আমরা কোন কাজে ব্যয় করেছি। তো আসুন চলুন আমরা আলা হযরত ইমাম আহলে সুন্নাতের প্রখর স্মৃতিশক্তি সম্পর্কে কিছু ঝলক আমরা শ্রবণ করি। জি,
আলা হযরত রহমতুল্লাহ তাআলার শৈশব থেকেই তার স্মৃতিশক্তির প্রখরতা এটা মানুষের মাঝে ছড়িয়ে পড়েছিল। একবার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনুল কারীম পড়ছিলেন ছোটবেলা, সেই সময় উস্তাদ সাহেব একটা বিষয় পড়াচ্ছিলেন তাকে, কিন্তু তিনি ওই বিষয়টার শুদ্ধভাবে পড়ছিলেন, কিন্তু উস্তাদ সাহেব যেভাবে পড়াচ্ছিলেন সেভাবে পড়ছেন না। উস্তাদ সাহেব যদি জবর পড়িয়ে থাকেন সে জের পড়ছেন এরকম। তো বারবার পড়ানোর পরও তাকে বলা হলো যে আপনি এভাবে পড়ছেন না কেন? তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলছেন যে আমার জবান দিয়ে এটাই বের হচ্ছে,
আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না,
হচ্ছে না। তো আল্লাহ তাআলা কুদরত এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যে একজন জামানার ওলি, আল্লাহ তাআলা পছন্দের বান্দা, সে ছোটবেলা থেকে এটা প্রমাণ হয়েছিল। পরবর্তীতে যখন ঠিকই কোরআনুল কারিম আনা হলো, দেখা গেল যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যেটা বলছেন সেটাই সঠিক, উস্তাদে মোহতারাম যিনি বলছেন সে তার মধ্যে মিস্টেক ছিল,
ভুলবশত পড়াচ্ছিলেন
ভুলবশত। তখন ওই সময় থেকে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যে একজন অসাধারণ ব্যক্তিত্ব এটা ফুটে উঠেছিল। পরবর্তীতে তিনি প্রায় চার বছরের মধ্যে, ছয় বছরের মধ্যে, আট বছরের মধ্যে, ১৩ বছরের মধ্যে, ১১ বছরের মধ্যে এক এক সময় এক একটা কাজ করে গেছেন কোনো বছরে সে কোরআনুল কারিমের নাজেরা কমপ্লিট করে ফেলেছেন প্রাথমিক পর্যায়ে, তারপরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অল্প বয়সেই তিনি অনেক সময় দীর্ঘ ওলামায়ে কেরামের সামনে বক্তৃতা দিয়েছেন,
ইলমি মাওয়াদ দিয়ে বক্তৃতা দিয়েছেন। এবং একটু অ্যাড করবো মনোয়ার ভাই, সেটা হচ্ছে যখন উনি মক্তবে পড়ছিলেন উস্তাদ সাহেব সবক দিচ্ছেন, দেয়ার সাথে সাথেই মুখস্থ হয়ে যাচ্ছে, দেয়ার সাথে সাথেই আবার নিয়ে আসছে। তো বাধ্য হয়ে বলতে পারেন যে আচ্ছা আপনি কি মানুষ না জিন? তো আলা হযরত রহমানি বললেন যে না আলহামদুলিল্লাহ আমি মানুষ রয়েছি। তো এই যে প্রখর স্মৃতিশক্তি, মানে পড়লেই মুখস্থ হয়ে যেত, এটা কিন্তু আপনার সবার ক্ষেত্রে হয় না। আল্লাহ পাক কিছু মানুষকে দান করেন, যে ভালো কাজে ইউজ করে তো ভালো কাজে ইউজ করে, যে গলত কাজে ব্যবহার করে তো গলত হয়ে যায়।
আরবি গ্রামারের কিতাব হেদায়েতুন্নাহু, এই কিতাবও তিনি পড়ে অল্প বয়সে এর আরবি সরাহ পর্যন্ত লিখে ফেলেছিলেন। তো দেখা যায়, দেখেন
সরাহ মানে ব্যাখ্যা,
ব্যাখ্যা গ্রন্থ। এখানে প্রাথমিকভাবে এটা বলার উদ্দেশ্য যে মেধা শক্তি যখন প্রখর হয় তখন যা পড়া হয় তার স্মৃতিপটে সংরক্ষণ হয়
এবং
তা দিয়ে কাজ করতে পারে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা নেই তার বিষয় এসেছে যে তিনি কোনো দিন কোনো উস্তাদ সাহেবের কাছে চার ভাগের এক ভাগের বেশি কিতাব পড়েন নি। তিনি যে কোনো কিতাব পড়তেন, কিছু অংশ পড়ার পরে সেই কিতাবের বিষয়বস্তু তিনি বুঝে ফেলতেন এবং সেই কিতাব মুখস্থ করে উস্তাদকে শুনিয়ে দিত।
আল্লাহ আল্লাহ। একবার হলো কি, এটা অনেক ইর কথা যে উনি কোথাও সফরে বের হলেন, সফরে বের হওয়ার পরে যারা এলিম্পি পাশু হয়ে থাকেন তাদের আসলে নজর দেখবেন যে লাইব্রেরি কোথায় রয়েছে, কিতাব কি রয়েছে, এগুলোর দিকে নজর থাকে। আলা হযরত রহমতুল্লাহ যখন ব্যক্তির ঘরে গেলেন, তা শিফট নিলেন, তো দেখতে পেলেন যে আপনার লাইব্রেরির মধ্যে নতুন একটা কিতাব। তো উনি বললেন যে এটা আমাকে দিন, আমি পড়ব। তো ওই ব্যক্তি মনে করলেন যে এত দামি কিতাব, এত টাকার কিতাব, কোথায় সেই উনি রেলে চলে যাবেন আর আমি কোথায়, অনেক দূরত্ব, তো দিয়ে দিলে কিতাব পাবো কি পাবো না এটা তো আমি জানি না। তো বললেন, শর্ত দিলেন যে নিতে পারবেন না, এখানে বসেই পড়বেন। তো যাই হোক, বললেন যে আচ্ছা ঠিক আছে এখানে বসে আমি পড়বো। তো আলা হযরত রহমতুল্লাহ আলাই নিলেন, রাত যাপন করলেন, সকালবেলা কিতাব দিয়ে দিলেন, আপনি না বললেন পড়বেন, পড়েন, তো পড়া হয়ে গেছে। কি বলেন পড়া হয়ে গেছে? তো বলেন যে আলহামদুলিল্লাহ পড়া হয়ে গেছে, আপনি চাইলে এই কিতাবের যে কোনো পৃষ্ঠা থেকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, পৃষ্ঠা নাম্বার সহ সব কিছু বলে দিই। তো কেমন প্রখর স্মৃতিশক্তি ছিল এবং কেমন পড়ার প্রতি আগ্রহী ছিলেন, ইলম পিপাসু ছিলেন। আমাদের সমাজের মধ্যে মনে হয় দেখবেন ইলম অর্জন করার ক্ষেত্রে বড় একটা বাধা হচ্ছে তার স্মরণে থাকে না, এই জন্য সে পড়তে চায় না। আপনি পারলে না পড়বেন, আপনি ফর এক্সাম্পল আপনি বাইক চালাইতে জানেন না, আপনি গাড়ি চালাতে জানেন না, আপনি কখনো ড্রাইভিং সিটে বসবেন না, যে ভাই নেন আপনাকে দিলেও আপনি বসবেন না, আপনি নিজে কিনতে গেলে আপনি চালাতে পারেন না, অন্য কাউকে নিয়ে যাবেন। আর যদি নিজে চালাতে পারেন তাহলে নিজের না থাকলে অন্য কেউ থাকলেও, দোস্ত একটু দে না, একটা ঘোরা দিয়ে আসি, ঘোরা দিয়েছেন তো চলে গেছেন, এটা আলাদা কথা। কিন্তু এখন কথা হচ্ছে যখন সে যে ব্যক্তি করতে পারে তখন কিন্তু তার প্রতি আগ্রহ সৃষ্টি হয়, আমি আরও শিখবো আরও শিখবো। এখন এই স্মরণশক্তি এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, এটাও আমরা জানি, কিন্তু এটা চর্চা করতে করতে এর মধ্যে আল্লাহ পাক বারাকাত দেন, এটাও কিতাব থেকে পাওয়া যায়। আর এটাও কি বুজুর্গানে কিরামের জিন্দিগি যদি অধ্যয়ন করা হয়, অনেক বড় বড় মুহাদ্দিসে কিরামগণ এনাদের জিন্দিগি অধ্যয়ন করলেও দেখা যায় যে তাদের মধ্যেও এরকম মানে কমজোর মেধা শক্তিওয়ালা ছিল, কিন্তু তাদের চেষ্টা, তাদের বারাকা, তাদের দোয়ার বদল আল্লাহ তাআলা এমন স্মৃতিশক্তি, এমন কিছু দান করেছেন পরক্ষণে, অনেক বড় বড় মুহাদ্দিস হয়েছেন, অনেক বড় বড় কিতাব লিখেছেন।
আসলে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইকে আমরা দেখি যে সময় আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন,
জি,
তিনি এক মহান দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য এসেছিলেন। যেই হারে নবীর সানমান নিয়ে দুশ্মনী, ইসলামের মধ্যে ভ্রান্ত মতবাদ ইত্যাদি প্রবেশ করানোর যে একটা পায়তারা চলছিল, তো আল্লাহ পাক তাকে এত প্রখর মেধা শক্তি, এত পরেশগারিতা দিয়ে পাঠিয়েছিলেন। সে ছোটোবেলা থেকেই যদি কোনো মেয়ে দেখতেন তাদের যাদের না দেখা হয়, এই জন্য তিনি তার কাপড় দিয়ে চোখকে ঢেকে রাখতেন। তো বুজুগানে তিনি বলেন যে গুনাহ থেকে বাঁচাও মেধা শক্তি প্রখর রাখার একটা অন্যতম মাধ্যম,
মানে গুনাহের কারণে স্মরণশক্তি কম হয়ে যায়। স্মরণশক্তি কম হওয়ার অনেকগুলো কারণ বুজুগানে কেরামগণ কিতাব লিপিবদ্ধ করেছেন, এর মধ্যে গুনাহ তো আছে এক নম্বরে দিয়েছেন। এরপরে আপনার কবরস্থানের নেম প্লেট পড়া, কবরস্থানে যে নেম প্লেট থাকে লেখা থাকে,
এখন তো অনেক বেশি লেখা হয়,
হ্যাঁ আগে তো লেখা থাকতো, এখন লেখা, এই এটা পড়লেও কি স্মরণশক্তি কমে যায়। এবং আপনার বেহায়া দৃষ্টি যদি দেয়া হয়, কুদৃষ্টি দেয়া হয়, এর মাধ্যমেও কি স্মরণশক্তি কম হয়ে যায়। এবং মলমূত্র যা শরীর থেকে নির্গত হচ্ছে তার দিকে তাকালেও আপনার স্মরণশক্তি কমে, নিজের লজ্জাস্থানের দিকে তাকালেও স্মরণশক্তি কমার ই রয়েছে, অন্যের লজ্জাস্থানের দিকে তাকালেও স্মরণশক্তি কম হয়ে যাওয়ার বর্ণনা রয়েছে। আরও অনেকগুলো কারণ রয়েছে, তো এই কারণগুলো আমাদের আসলে যদি আমরা দূর করি ছোটো থেকেই, এখন তো ছোটো থেকেই মোবাইল আমাদের হাতে চলে আসে, আর এই মোবাইলের মাধ্যমে আমরা এমন কী কী করে থাকি, এমন কী কী রয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, না চাইলেও আপনার মধ্যে চলে আসবে, না চাইলেও কুদৃষ্টি হয়ে যায়, না চাইলেও অনেক কিছু হয়ে যায়, আপনি রাস্তায় বের হচ্ছেন না চাইতেই আপনার কুদৃষ্টি হয়ে যাবে। তো এ থেকে বাঁচার অনেক পন্থা রয়েছে, যদি কেউ বাঁচতে চায় বাঁচতে পারে, আর কেউ যদি বাঁচতেই না চায় সে বাঁচবে কীভাবে, এজন্য আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। দেখুন আপনার কুদৃষ্টি দেওয়ার কারণে আপনার স্মরণশক্তি কমে যাচ্ছে, এটা আলাদা কথা, কিন্তু আল্লাহ পাকে নাফরমানি হচ্ছে, এটা তো অনেক বড় কাজ। এই এই কুদৃষ্টির কারণে কাল কেয়ামতের দিন আমাদের জন্য যদি জাহান্নাম অবধারিত হয়ে যায়, চোখের মধ্যে আগুনের শলাকা দেয়া হবে এই কুদৃষ্টি দেওয়ার কারণে। আল আমান আল হাফিজ, আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, তওবা নসীব হোক আমাদের। তো এজন্য একে তো আমাদের স্মরণশক্তি কম হচ্ছে এটার কারণে, দ্বিতীয়ত গুনাহ তো হচ্ছে, তো এই জিনিসগুলো আমরা কি করব, স্মরণে রাখবো, এবং এই জিনিসগুলো থেকে আমরা হেফাজত থাকবো, আমাদের সন্তানদেরকে হেফাজত করব, দেখবেন ইনশাআল্লাহ তাদের স্মরণশক্তি প্রখর হবে এবং তারা দীন ইসলামের জন্য অনেক কিছু দিতে পারবে।
আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কোরআন হাফিজ ছিলেন না, কিন্তু কোরআন এত বেশি পাঠ করতেন, যারা অনেক বেশি কোরআন পাঠ করে তাদের যে কোনো আয়াত সুরা এগুলি আয়াতে কেরামে দেখলে মনে হয় যে অমুক সুরার অমুক লাইন ইত্যাদি। তো তিনি একবার এক ব্যক্তি রমজান মাসে তার মসজিদের মধ্যেই এতেকাফে নিয়ত করলেন, আলা হযরত রহমতুল্লাহ তাআলাই যে মসজিদে নামাজ পড়াতেন এখানে, তো ওই ব্যক্তি তেলাওয়াত করছিলেন আর আলা হযরত রহমতুল্লাহ তাআলাই পাশেই আরাম করছিলেন কিন্তু ঘুমাননি। তো যখন সে তেলাওয়াত করা শুরু করলো, তো তেলাওয়াতের মধ্যে ভুল হলো আর আলা হযরত রহমতুল্লাহ তাআলাই সে শয়ন করা অবস্থায় তাকে সেই আয়াতে কারিমা শুনে পুনরায় পড়তে বললেন, সে পুনরায় পড়ল, পড়ার পরও যখন ভুল হলো তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলাই তাকে সে ভুল ধরিয়ে দেওয়ার জন্য সে পুরো রুকুটাই শুনিয়ে দিলেন। এমন না যে আমি পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে আসে বা আমি পূর্ব থেকে প্রস্তুতি নিয়েছি এখন আনুষ্ঠানিকভাবে, না, তার ভুল ধরতে গিয়ে পুরো রুকুটা শুনিয়ে দিলেন। সেটা একজন কোরআনে হাফেজ না তার জন্য কিন্তু একটা মহান বিষয় এটা। আচ্ছা, এর থেকে একটি মহান কাজ, যেটা আরেকটি ঘটনা খুবই প্রসিদ্ধ, যে অনেকে আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলাকে হাফিজ লিখত, তো তাকে সুফি, তাকে ওলি, তাকে মুজাদ্দিদ, তাকে মুস্তাহিদ ফিল মাসাইল, যা কিছু বলা হোক না কেন, মাওলানা, আল্লামা, যা কিছু, তো এগুলো তো অবশ্যই আল্লাহ হযরতের শানে যোগ্য।
জি,
তো আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা কোরআন হাফিজ ছিলেন না, কিন্তু তারপরও মুসলমানরা তাকে বলতো। অনেকে বলে, আমাদের অনেকে বলে দেয় হাজি সাহেব, হাফিজ সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব। আচ্ছা, দাঁড়ে টুপি দেখলে তো এখন সে মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক, মাওলানা সাহেব মানুষ বলেই ফেলে। তো এখন আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা চিন্তা করলেন যে মুসলমানরা আমাকে এটা বলে, আর আমি তো আসলে কোরআন হাফেজ না। তো মুসলমানদের যাতে ধারণাটা ঠিক হয়, সুধারণা ঠিক হয়, এজন্য মুসলমানদের এই সুধারণাটাকে বাস্তবে পরিণত করার জন্য তিনি নির্ধারণ করলেন যে তিনি কোরআন হাফেজ হবেন। তো সেটা কীভাবে?
আল্লাহ,
তিনি রমজান মাসে তারাবির পূর্বে প্রতিদিন এক পারা করে শুনতেন, বা যতটুকু শোনার শুনতেন, এবং ততটুকুই শুনে তিনি তারাবির মধ্যে আবার সেটা পড়ায় দিতেন। এইভাবে তিনি পুরো রমজান মাসে 30 পারা কোরআনুল কারিম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তিনি হেফজ করে ফেলেন। তো চিন্তা করেন যে এটা পৃথিবীর মধ্যে একটা বিরল ঘটনা। জি, তো আল্লাহওয়ালাদের এটা শান, আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য, আল্লাহওয়ালাদের কারামত। তো এই ছিল আল্লাহ হযরতের অসাধারণ স্মৃতিশক্তি। আরও যদি বলি যে তার একই সময় আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলার কাছে অসংখ্য ফতোয়ার প্রশ্ন চলে আসতো,
প্রশ্ন
ফতোয়ার জন্য।
আপনার এটা এটা হতো এরকম, মনোয়ার ভাই, যে বৈঠকের মধ্যে সওয়াল জবাব হচ্ছে, এরকম একটা ঘটনা পাওয়া যায় যে বৈঠকের মধ্যে সওয়াল জবাব হচ্ছে, তো আল্লাহ হযরত রহমতুল্লাহ একসাথে সওয়াল নিতেন, প্রশ্নগুলো একসাথে নিতেন, যার যা প্রশ্ন করো, সবাই যখন করতেন সবাই করে নিতেন, এরকম না যে আচ্ছা তুমি করো ওইটা আগে জবাব দেওয়ার পরে আবার জবাব, আবার জবাব, এরকম না, সবারগুলো যারাই মজলিসে বসা আছেন সবারগুলো আগে নিতেন, নেওয়ার পরে এক এক করে উত্তর দিতেন, কারণ মিস্টেক হতো না, আবার জিজ্ঞাসা করা হতো আচ্ছা তুমি কী যেন বলেছিলে, এরকম নয়, মানে প্রশ্নও বলতেন এর উত্তরও বলতেন। এটা কতটা স্মৃতিশক্তি হলেই কাজ করে,
বৈঠকের প্রখর স্মৃতিশক্তির কথা কী বলবো। আপনি তো একটা ঘটনা বললেন যে আসর থেকে মাগরিব পর্যন্ত তিনি সমস্ত যারা ফতোয়া প্রশ্ন দিয়ে দিতেন অনেকের কাছে, তারা সারাদিন মাসালা মাসালা ঘেটে ফতোয়া তার তীব দিয়ে নিয়ে আসতো, তো আল্লাহ হযরত ওগুলো চেক করতেন, মানে অ্যাট এ টাইম একই সময় কতগুলি কাজ করতেন দেখেন, তো সেগুলো চেক করতেন। পাশাপাশি কেউ যদি উন্মুক্ত লাইভ প্রশ্ন করতে চায় সেটার উত্তর দিতেন, আবার তিনি অন্যান্য কেউ যদি লিখে কোনো কিছু আনতো সেটাও চেক করতেন। আজকে আমির আলী সোনাদের দিকে তাকান, দেখা যায় আমির আলী সোনা একটি কাগজের মধ্যে কিছু লিখতে থাকেন, ওদের প্রশ্ন শুনছেন, আবার উত্তরটা কে দেবে সেটাও তিনি চিন্তা করে রাখছেন, আবার এই বিষয়ে যদি মোবাইলে কোনো মেসেজ আসে সেটাও দেখে নিচ্ছেন। তো আল্লাহওয়ালাদের যে বৈশিষ্ট্য, হ্যাঁ, যে কাজটা ড্রাইভ করার সময় ওই ড্রাইভই করতে হবে, যদি বলে আমি এবার প্যাসেঞ্জারের দিকে তাকায় থাকবো আবার গাড়িও চালাবো, হবে না, কিন্তু আল্লাহওয়ালাদের শান এটা, তারা সব কাজ অ্যাট এ টাইম করে না, যেটা আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম থাকে, হক আদায় হবে সেটাই করে। আরেকবারের এই ঘটনা, কালাম লিখতেন আল্লাহ পাকের শানে, নবীর শানে, তো কী করতেন, এইভাবে গোল করে বসাতেন, চারজনকে বসাতেন, তো বসিয়ে তারপরে কালাম বলতেন একটা, তিনি লিখতো, তিনি লিখতো, তিনি লিখতো, আচ্ছা আজকের জন্য এখানে শেষ, কালকে যখন আবার বসতো ঠিক যেই কালাম লিখেছিল সেই কালামের পরের লাইন কী হবে সেগুলো আবার তাকে বলতো। এইভাবে
সুবহানাল্লাহ,
তো এইভাবে দেখা যায় যে এই যে মনে রাখা, আবার সেই কালামের মধ্যে তারতিব দেওয়া, এলোমেলো যদি হয়ে যায়, হ্যাঁ, টেনশন থাকা,
অনেকগুলো ব্যাপার রয়েছে।
জি, তো এটা কোনো চারটিখানি কথা নয়, যে এই সব বিষয় হতে পারে আমাদের কাছে খুব দর্শক খুবই স্বাভাবিক বা এটা কি একটা বিষয় হলো নাকি, কিন্তু বাস্তব যখন আমরা আমাদের তো দেখা যায় নিজের মোবাইল নাম্বার ছাড়া আরেকজনের মোবাইল নাম্বারই মনে থাকে না।
এলাকার মধ্যেও, আশেপাশের মধ্যে, সমাজের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে কারো ছোট সন্তান যদি এরকম হয়, এরকম তো না, এরকম যদি মানে একটু স্পেশাল হয়,
জি,
লেখাপড়ার ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে, অন্যান্য ইংরেজির ক্ষেত্রে দেখবেন যে বেশি পারে, তখন তার উদাহরণ কিন্তু আইসা ঘরে নিজের বাচ্চাকে দেয়, বুঝতে পারছেন?
জি জি।
তো এটা কিন্তু হচ্ছে আমাদের সমাজে,
অমুকের ছেলে পারে তুমি পারো,
এত পারে, এত কিছু ই করে। তো মনে রাখবেন সবার মেধাশক্তি একরকম নয়, মেধাশক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। তো সবাইকে একরকম দিলে তো এটা আপনার অন্য পথে চলে যাবে, তাই না? যাকে যেরকম দেয়া দরকার আল্লাপাক তাকেই সেই রকম দিয়েছেন। আচ্ছা, কাউকে দিয়েছেন, কেউ আল্লাহর পথকে, আল্লাহর বিধানকে দুনিয়ার মধ্যে কী করেছেন, আম করেছেন, সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছিয়েছেন, আর অনেককে দিয়েছেন সে আল্লাহর নাফরমানি কাজে ব্যবহার করেছেন। তো আমাদের ছোটো ছোটো বাচ্চাদের প্রখর স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিছু টিপস আমিলুস সুন্নাহ দিয়েছেন, আমি বলার সৌভাগ্য অর্জন করব। সেগুলো হচ্ছে যে যদি বাদাম খাওয়ানো হয় ছোটো কাল অবস্থায়, বাদাম, এখন তো আমাদের ছোটো বাচ্চাদেরকে আমরা ফাস্টফুডের মধ্যে আমরা নিজে অভ্যস্ত হয়েছি, তাদেরকে অভ্যস্ত করছি, এটা কিন্তু ক্ষতিকর জিনিস। আপনি আপনার সন্তানকে অর্গানিক বাদামগুলো রয়েছে বাদাম খাওয়াবেন, কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপরে কাজু বাদাম, এই বাদাম জাতীয় খাবার খাওয়ালে স্মৃতিশক্তি প্রখর হয়। পাশাপাশি যাদের স্মৃতিশক্তি দুর্বল রয়েছে, তিনটি কাঠ বাদাম রাতে নিয়ে তিনবার ইয়া আজাল জালাল ইওয়াল ইকরাম শুরু এবং শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে এই তিনটি বাদামে ফু দিন। একটি বাদাম ওই সময় রাতে খাবে, একটি বাদাম সকালে খালি পেটে খাবে, একটি বাদাম দুপুরে খাবে। এভাবে করে কন্টিনিউ যখন করা হবে তখন দেখবেন যে এই স্মৃতিশক্তি ইনশাআল্লাহ তাআলা বাড়তে থাকবে। আর দেখুন, অনেকের স্মৃতিশক্তি আছে কিন্তু এটাকে একটু আছে না, ঝালাই করতে হয়। নতুন যখন আপনি গাড়ি কিনবেন, এর কিন্তু কী করতে হয়, আপনার এর তেল মোবিল চেঞ্জ করতে হয় বারবার, পাশাপাশি এর সার্ভিসিংও বেশি করতে হয় শুরু থেকে, যে এত কিলোমিটার গেলে সার্ভিসিং করতে হবে, এরপরে কিলোমিটার সার্ভিসিং করতে, একটা সিস্টেম আছে। আমি এদিন উদাহরণ দিলাম যে অনেকের প্রখর স্মৃতিশক্তি আছে কিন্তু বেচারাকে গাইড দেওয়ার মতো, বেচারাকে লেখাপড়া করানোর জন্য অথবা তাকে শেখানোর জন্য একটা ব্যাকআপ যে দরকার সেই ব্যাকআপ থাকে না, যার দরুন এটা সে ভালো কাজে ব্যবহার করতে পারে না। তার ভিতর আগ্রহ থাকে কিন্তু সে করবে কীভাবে, তার আগ্রহ আছে সে কোরআন শিখবে কিন্তু শিখবে কীভাবে, তার আগ্রহ আছে সে আপনার আলেমে দিন হবেন কিন্তু তার ব্যাকগ্রাউন্ড এমন হচ্ছে তাকে এখনই সংসার ই করা হচ্ছে। আপনি দেখবেন যে গাড়ির পার্টস এবং গাড়ির গ্রেজের মধ্যে ম্যাক্সিমাম যারা কাজ করে তারা কম বয়সী, এটা দেখে থাকবেন আপনি, কম বয়সে তারা ওখানে গিয়ে কাজ করে, মানে এত মেধা প্রখর থাকে ওদের যে ওরা ওই বয়সে কি শিখে ফেলে, যারা আপনার ডিপ্লোমা করে আসে তাদেরকেও মানে হার মানায় ফেলায়। তো এই যে একটা অবস্থা, ওরা ওখানে যে কাজে গিয়েছে হতে পারতো ওরা একদিন অনেক বড় আলেম দিন হতো, মুফতি ইসলাম হতো, কিন্তু ওদের ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না অথবা লেখাপড়ার করানোর মতো অথবা আলেম দিন করানোর মতো মানে ব্যাকআপ যে দরকার সেই ব্যাকআপ ছিল না, এই কাজে লাগতে হয়েছে কাজ করে। আমি এক্সাম্পল এই জন্য দিলাম যে আমাদের প্রখর মেধাশক্তিগুলো আমরা কোন কাজে ব্যবহার করছি, এ সম্পর্কে আল্লাহ পাকের নিকট আমাদের জবাবদিহি করতে হবে, আল্লাহ পাকের এই নিয়ামত আমি কোন কাজে ব্যবহার করেছি। এজন্য সঠিক কাজে, সঠিক পন্থায় যখন আমরা এগুলো ব্যবহার করব তখন আল্লাহ পাকের দয়া হবে এবং আল্লাহ পাক আমাদের উপর রহমত নাজিল করবেন, জান্নাত নসিব হবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ হবে। আর যদি মেধাশক্তি আল্লাহ পাকের নাফরমানির কাজে লাগিয়ে দেই, আছে না কোনো একটা প্রোডাক্ট তৈরি করবে, এখন এই প্রোডাক্টের মধ্যে দুই নম্বর কীভাবে করবে, দুই নম্বরই করে টাকা কীভাবে কামাই করবে, পিওর যদি দেয়া হয় তাহলে এটা কোনো ই হলো, সোশ্যাল মিডিয়া দেখলাম দুধের মধ্যে কী যেন পোড়া তেল আর কী যেন মেডিসিন দিলে দুধ হয়ে যায়, সাদা হয়ে যায়, চিন্তা করতে পারেন, এগুলো খাওয়াচ্ছে মানুষকে, তো এর জন্য তো তার মেধা খাটাতে হচ্ছে। এই মেধাটা তো আপনি ভালো কাছে ইউজ করতে পারতো, দুধের মধ্যে পানি দেয়া সেটা ধরা না পড়া, এরকম ক্যাপাসিটি আছে, সেটার সেটার তো মেধা কাটাত হয়েছে। কোনো প্রোডাক্ট খাবারে প্রোডাক্টের মধ্যে আপনি এমন কিছু দিয়ে দিবেন যার জন্য খাবারটা ভালো থাকবে কিন্তু মানুষের জন্য ক্ষতিকর, এই মেধাও তো আপনি ইউজ করছেন। অর্থাৎ মানুষের ক্ষতির কারণ, আপনার পরিবারের, আপনার আপনার সমাজের এবং রাষ্ট্রের ক্ষতির কারণমূলক আপনি কাজগুলো করছেন, আল্লাপাকের নাফার মানিমূলক কাজ করছেন আমার মেধা দিয়ে। এই মেধা দিয়ে আল্লাপাকের মান্য করা দরকার ছিল। আল্লাহ হযরত আলাইহির রহমতুর রহমান উনি ওনার মেধা কোন কাজে ইউজ করেছেন আপনি দেখেন তো সেই। আল্লাহু আকবার, 30 খণ্ড কিতাব লেখা, অন্যান্য কিতাব তো আলাদা, সহস্রাধিক কিতাব লিখেছেন ওনার এই মেধা দিয়ে, ভালো কাজে ব্যবহার করেছেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। অনুষ্ঠানের শেষে পর্যায়ে রয়েছে আরও কিছু যদি
আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলা, তিনি আপনি যেটা বললেন ফতোয়া এর খেদমতের বিষয়ে, দেখেন অনেক সময় দেখা যায় যে ফতোয়া লেখার ক্ষেত্রে বিভিন্ন ফিকের কিতাবগুলো কোন কিতাবের মধ্যে কোন বিষয় আছে সেটা মনে রাখতে হয়, মনে রাখাটা কিন্তু এতটা সহজ না,
সহজ না।
আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলা এর কাছে যখন ফতোয়া চাওয়া হতো, তিনি ফতোয়া যখন লিখতেন এমন এমন কিতাবের মধ্যে প্রায় 1450 বছর এর মধ্যে যত ফিকের কিতাব আছে সেই কিতাবের বিভিন্ন এই মাসআলার বিষয়ে কার কি মত আছে সেটা প্রথমে কিতাবে লিখেন, লিখে তারপরে আকুলু বলে নিজের অভিমতটা ব্যক্ত করেন, ফতোয়া প্রদান করেন। এখন চিন্তা করেন এই এতগুলো কিতাবের নাম, কেউ যদি আল্লাহর কাছে কিছু ফতোয়াজাত পড়ে তখন সে বুঝতে পারবে যে আমরা যে কথা বলছি সেটা আসলে খুব সামান্য তার প্রশংসা করতে পারছি, অথচ বাস্তবতা আরও বিশাল। তো এইভাবে তিনি অনেক সময় তার কাছে কিতাব জিজ্ঞাসা করলে বা এই মাসআলার জুজিয়াত, যেটা মাসআলার বিষয়বস্তু কোন কিতাব আছে জিজ্ঞাসা করলে আলা হযরত রহমাতুল্লাহ তাআলার কাছে বড় বড় উলামায়ে কেরাম জিজ্ঞাসা করত। তো আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাই কিতাবের নাম, কিতাবের পৃষ্ঠা এবং কত লাইন সেটাও আল্লাহ বলে দিতেন। তো এমন ছিল আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলার প্রখর স্মৃতিশক্তি। তো উলামায়ে কেরাম যখন এইভাবে মাসআলা জানতে চাইতেন, কিতাবের নাম জানতে চাইতেন, তখন যখন আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলাই নির্দ্বিধায় অকপটে সেগুলো বলে দিতেন, উলামায়ে কেরাম এটা বলে বেড়াতো যে আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলাই এর যেন 1450 বছরের সকল কিতাবে মুখস্থ। তো এইভাবে আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলাই এর ঢঙ্কা চারোদিকে ইলমির শহরাত সুনাম ছড়িয়ে পড়েছিল। আর তিনি যে মহান দিনী খেদমত করেছেন এটা কিয়ামত পর্যন্ত মুসলমান স্মরণ করে যাবে। লক্ষাধিক ফতোয়াজাত লিখেছেন, আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলাকে বলা হয় মুস্তাহিদ ফিল মাসাইল, তার অনেকে অনেক ফতোয়াজাত দিয়েছে, রুজু করতে হয়েছে, কিন্তু আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলাকে আলহামদুলিল্লাহ একটি ফতোয়ার জন্য তাকে রুজু করতে হয়নি যে এই ফতোয়া শরীয়তের বিরোধী, কোরআন হাদিসের বিরোধী, আলহামদুলিল্লাহ। তো এইভাবে আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলাকে যেই প্রখর মেধা শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছিল তিনি তার প্রপার কাজ করেছেন, প্রপার ব্যবহার করেছেন, আল্লাহকে রাজি করতে পেরেছিলেন। আল্লাহ আমাদেরকেও আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলা এর এই জীবনী আলোচনা করে, এই গুণাবলী আলোচনা করে আমাদের জীবনকেও সাজানোর তৌফিক দান করুক।
আমিন আমিন আমিন। আসলেই ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত পরায়ণ শামা রিসালাত ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রহমান এর সেই অনবদ্য কাব্যগ্রন্থগুলো, লেখনীগুলো যখন অধ্যয়ন করা হয়, দেখা হয়, পড়া হয়, তখন বোঝা যায় যে এর লেখক কেমন ছিল, তার মেধা কেমন ছিল, তার স্মরণশক্তি কেমন ছিল। ওয়াসাল্লা পাক তার সাদেকা আমাদের নসিব হোক, আমাদের নাসুলদের নসিব হোক, সেই দোয়া করতে হবে আমাদের, পাশাপাশি আমাদের মেধাকে, আমাদের স্মরণশক্তিকে জিয়ে রাখার জন্য আমাদের শানিত করতে হবে, আমাদেরকে আমল করতে হবে এবং গুনাহা থেকে বাঁচতে হবে, গুনাহা ছেড়ে নেকির জীবন অবলম্বন করতে হবে এবং আল্লাহ পাকের রাস্তায় আমাদের নিজেকে অতিবাহিত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক এবং আল্লাহ হযরতের ফয়জান আমাদের নসিব হোক, বুজুর্গানে কেরামের ফয়জান নসিব হোক। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আমরা আল্লাহ হযরতের অন্য কোনো গুণাবলী নিয়ে আলোচনা করব। ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শানো মান আলা হযরতে।